আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ, ফায়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. صدق الله العلي العظيم. شماني تو درشوك سروتا شربو پرثمي اي ماه رمضاني আজান টিভি পরিবারকে আমি শুক্রিয়া জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি, আরও শুক্রিয়া জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত শ্রোতা দর্শক আজকে এই মহতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। মহিমাম্বিত কালামুল্লাহ শরীফের সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনে আপনারা বিমোহিত হয়েছেন, আবির্ভূত হয়েছেন এবং অন্তরের তৃপ্তি অর্জন করেছেন। আপনাদের প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে পঞ্চম পারা তেলাওয়াত করা হয়েছে, সূরাতুন নিসার ২৮তম আয়াত থেকে ১৪৭ নম্বর আয়াত পর্যন্ত আজকে তেলাওয়াত হয়ে গিয়েছে। এই তেলাওয়াতগুলোর মাঝে অধিকাংশ আয়াতে আজকে বিধানাবলীর আয়াত রয়েছে, এর মধ্য থেকে আমরা ইনশাআল্লাহ আজকে সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতটি নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাত এই গুটি কয়েক ইবাদত বন্দেগীর নাম ইসলাম নয়। ইসলাম হল একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একটি মানুষের মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত, মানব জাতির চলার পথে ব্যক্তিগত, সামগ্রিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে চলতে গিয়ে যত কিছুর প্রয়োজন হয়, সমস্ত প্রয়োজনের যথাযথ সমস্যার সুন্দর অনুপম যে সমাধান যেই কিতাব দিতে পেরেছে, যেই বিধান দিতে পেরেছে, তার নাম হল কোরআন এবং ইসলাম। সেই জন্য ইসলাম একদিকে যেমন ইবাদত বন্দেগীর গুরুত্ব আরোপ করেছে, অনুরূপভাবে মানুষের হক আদায়ের জন্য ইসলাম গুরুত্ব আরোপ করেছে। ইবাদত যেমন ফরজ অবধারিত, অনুরূপভাবে পরস্পর পরস্পরের হক আদায় করাটিও হল ফরজ। দেখুন, আরবের জাহেলিয়াতের যুগে নারীদের হক দেওয়া হতো না, নারীদের অধিকার বঞ্চিত করা হতো, নারীদের অনেক সময় মানুষ বলেও স্বীকার করা হতো না। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের হক প্রতিষ্ঠা করার জন্য সূরাতুন নিসা নামক নারীদের হক বিষয়ে, হক বিষয়ক একটি সূরায় স্বতন্ত্রভাবে পবিত্র কোরআনে নাজিল করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য মানুষের হক আদায় করার জন্য যে গুরুত্ব দিয়েছেন, এটা পৃথিবীতে আর কোনো ধর্মগ্রন্থে, কোনো মতবাদে, কোনো সংবিধানে সচরাচর দেখতে পাওয়া যায় না। দেখুন, আজকে পৃথিবীতে এত বিপর্যয়, এত মারামারি, হানাহানি, দাঙ্গা, ফাসাদ, এটা কেন হয়েছে? এর মৌলিক কারণ হল মানব জাতি একজন আরেকজনের হক আদায় করতে সচেষ্ট নয়। আজকে আমরা ভাই বোনকে হক দিতে চাই না, বোন তার ভাইকে হক দিতে চায় না, পিতা তার সন্তানকে ঠিকভাবে হক দিতে চায় না, সন্তান তার পিতামাতাকে হক দিতে চায় না, প্রতিবেশী প্রতিবেশীর হক নষ্ট করি, বন্ধু বন্ধুর হক নষ্ট করি, এক আত্মীয় আর এক আত্মীয়ের হক নষ্ট করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য পবিত্র কোরআনে মানুষের হকের এত গুরুত্ব দিয়েছেন। এবং নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যখনই কোনো ভাষণ দান করতেন তখন তার খুতবার মাঝে একটি আয়াতকে সচরাচর দেখতে পাওয়া যেত, তিনি সেই আয়াতটি তেলাওয়াত করতেন। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হক আদায়ের জন্য কঠিন গুরুত্ব আরোপ করেছেন। তো চলুন আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন ব্যক্তির হক আদায় করার জন্য একটি আয়াতে নির্দেশ দিয়েছেন। আটটি বিষয় এখানে নির্দেশ এসেছে। সর্বপ্রথম হক বর্ণনার পূর্বে আল্লাহর ইবাদত বন্দেগি করার জন্য নির্দেশ এসেছে। ওয়াবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর এক ঈশ্বরের ইবাদত করো, বন্দেগি করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে তোমরা শরিক করো না, কাউকে অংশীদার সাব্যস্ত করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা শারীকা লাক, তার কোনো অংশীদার নেই, তার কোনো আত্মীয় নেই, তার কোনো সমকক্ষ নেই। এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তোমরা ইবাদত করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর দ্বিতীয় হুকুম এই আয়াতে আসছে, পিতামাতার সঙ্গে সাদ্য ব্যবহার করবে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের হক আদায়ের পূর্বে ইবাদতের কথা কেন বললেন? এই জন্য ইবাদতের কথা বলেছেন যে যেই ব্যক্তি আল্লাহর হকে সচেতন হতে পারবে না সে বান্দার হকেও সচেতন হবে না, যে আল্লাহর হক আদায় করতে সক্ষম হবে না সে বান্দার হক আদায় করতেও সক্ষম হবে না, আল্লাহর হককে যে ভ্রুক্ষেপ করবে না সে বান্দার হক আদায়েও কোনো ধরনের ভ্রুক্ষেপ করবে না। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় তিনি যখন রাষ্ট্রীয় কোনো উচ্চ পদে কোনো ব্যক্তিকে নিয়োগ দিতেন, গভর্নর হিসাবে, কমান্ডার ইন চিফ হিসাবে, বিচারক হিসাবে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে অবজার্ভ করতেন। বিশেষ করে তিনি যখন নামাজে দাঁড়িয়ে যেতেন তার নামাজকে লক্ষ্য করতেন। এক সাহাবি বললেন যে তিনি গভর্নর হবেন, তাকে গভর্নর হিসাবে নিয়োগ দেওয়া হবে, এর সাথে নামাজের কি সম্পর্ক? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে যেই ব্যক্তি আল্লাহর হকে সচেতন সে বান্দার হকেও সচেতন হবে, আর যে আল্লাহর হকে অচেতন সে বান্দার হকেও অচেতন হবে। সেই জন্য বান্দার হক সংক্রান্ত সাত শ্রেণীর মানুষের হক বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইবাদতের কথা অর্থাৎ আল্লাহ পাকের হক আদায়ের গুরুত্ব আরোপ করেছেন। এরপরে আল্লাহ পাক প্রথম হক হল আল্লাহর পরে এই পৃথিবীতে যার হক সবচাইতে বেশি তিনি হলেন পিতামাতা। আমাদের যত এই দুনিয়াতে আসার যত মাধ্যম আছে আল্লাহ রাব্বুল আলামিনের সবগুলোই অনুগ্রহ এবং নিয়ামত। এর মাঝে এই পৃথিবীতে আগমনের জন্য, আমাকে লালন পালন করার জন্য, আমি গ্রো আপ হওয়ার জন্য, আমার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যাকে মাধ্যম বানিয়েছেন তিনি হলেন পিতামাতা। এই পিতামাতার মাধ্যমেই আমরা দুনিয়ায় এসেছি, পিতামাতাই আমাকে লালন পালন করেছেন, পিতামাতাই আমার সুখ দুঃখে একমাত্র সাহায্যকারী ছিলেন, পিতামাতাই আমাকে লেখাপড়া শিখিয়েছেন, পিতামাতাই আমার জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরে সর্বপ্রথম যার হকটি বান্দার উপরে বর্তায় সেটি হলো পিতামাতার হক। অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে সদ্ব ব্যবহার করো। দেখুন, যেখানেই আল্লাহর শুক্রিয়া আদায় করার নির্দেশ এসেছে কোরআনে, সেখানেই পিতামাতার শুক্রিয়া আদায় করার নির্দেশ আসছে। যেখানে আল্লাহর ইবাদতের নির্দেশ এসেছে, সেখানে সেকেন্ড ওয়ার্ডে আল্লাহ পাক পিতামাতার সঙ্গে সদ্ব ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সখাতুর রব্বি ফি সখাতিল ওয়ালিদাইন। আল্লাহর রেজামন্দি এবং সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মাঝেই নিহিত, আর আল্লাহর অসন্তুষ্টির কারণ পিতামাতার অসন্তুষ্টি। নবী আলাইহিসসালাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে দেখো, পিতামাতাকে যদি খুশি করতে পারো তাহলে আল্লাহ পাকও তোমার উপর খুশি থাকবেন, আর পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যান তাহলে আল্লাহ রব্বুল আলমিনও তোমার উপর সন্তুষ্ট থাকবেন না। আজকে দেখুন, পিতামাতাকে আমরা স্লেভের মতো ব্যবহার করি, পিতামাতার সঙ্গে আমরা ভালোভাবে কথাও বলি না, পিতামাতার হক আদায় করতে আমরা গাফলতি করি। আজকে দেখুন, ছেলের বার্থডে পার্টি করি, বন্ধুবান্ধব নিয়ে ধুমধাম করে পার্টি করি, সেই পার্টিতে আমরা আমার পিতামাতাকে দাওয়াত দেই না, আমার ভাই বোনকে দাওয়াত দেই না, বন্ধুবান্ধব নিয়ে আমি আনন্দ উৎসব করে হই হুল্লোড় করে সময় কাটিয়ে দিলাম। জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধও পাওয়া যাবে না। নবী আলাইহিসসালাম ইরশাদ করে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোমার পায়ে মায়ের, তোমার মাতার পায়ের নিচে, আর পিতাকে বলা হয়েছে জান্নাতের মিডল ডোর। যদি তুমি জান্নাতে যেতে চাও এই মিডল ডোর দিয়ে, তাহলে পিতামাতা পিতার সেবা যত্ন করো, নিজে না খেয়ে পিতামাতা অসুস্থ বার্ধক্যের চরমে পৌঁছে গিয়েছে, ওষুধবিহীনভাবে চিকিৎসাবিহীনভাবে তারা না খেয়ে মরছে, আর সন্তান ভ্যাকেশনে কাটাচ্ছে, আজকে এই পার্টি কালকে সেই পার্টি করে অর্থ নষ্ট করছে, অথচ বাবার কষ্ট হচ্ছে অর্থ অভাবে, মার কষ্ট হচ্ছে, বাবার পরিধানে বস্ত্র নেই, মায়ের পরিধানে উপযুক্ত কাপড় নেই, আমরা কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ করি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম পিতামাতার হকের কথা বলেছেন। দেখুন, পিতামাতার হক আদায় করলে এই পৃথিবীতে আল্লাহ পাক তার রিজিকে বরকত দান করবেন, আর যে ব্যক্তি পিতামাতার হক আদায় করবে না, দুনিয়ার জীবনটা তার জন্য আল্লাহ পাক সংকীর্ণ করে দিবেন, সে বহু কামাবে কিন্তু টাকা পয়সার কোনো হাদিস খুঁজে পাবে না, অনেক লেখাপড়া করবে, হয়তো ভালো চাকরিও পেতে পারে, কিন্তু সেখানে সম্মানের সাথে থাকতে পারবে না, বেইজ্জতির চরমে তাকে পৌঁছে যেতে হবে। সেই জন্য প্রথম হক হল পিতামাতার হক আদায় করা। তিন নম্বর বিধান যেটি আসছে, অবিদিল কুরবা, আত্মীয় স্বজনের হক, নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের হক আদায় করতে হবে। ভাই আছে, বোন আছে, চাচা আছে, চাচি আছে, মামা আছে, মামি আছে, ফুপা আছে, ফুপি আছে, খালা আছে, খালু আছে, কাজিনরা আছে, এরা নিকটতম আত্মীয়, এই নিকটতম আত্মীয়দের হক আদায় করতে হবে। সেটি কি হক? প্রথম হক হল তাদের সঙ্গে সদ্ব ব্যবহার করতে হবে, তাদের সুখে সুখী হতে হবে। আজকে আমার ভাইয়ের ছেলে ভালো রেজাল্ট করেছে, আমি তার রেজাল্ট শুনে আনন্দ আত্মহারা হয়ে তার বাড়িতে আমি একটু মিঠাই নিয়ে যাই না কেন, মিষ্টি নিয়ে যাই না কেন, ছেলেটাকে ধন্যবাদ যাই না কেন, ছেলেটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে আদর করি না কেন? আমরা তো এর উল্টোটো করে থাকি, আমরা হিংসার আগুনে জ্বলে পড়ে মরে যাই। দেখুন, অন্যের ভালো, অন্যের কল্যাণ দেখে যেই ব্যক্তি খুশি হতে পারে না, সেই ব্যক্তি কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেককার বান্দা বলে গণ্য হতে পারে না। সেই জন্য প্রথম হলো তাদের সঙ্গে সদ্ব ব্যবহার করা, বড় ভাইদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, من لم يرحم صغيرنا ولم يكرم كبيرنا فليس منا. رسول كريم صلى الله عليه وسلم বলেন, যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করবে না আর ছোটদেরকে স্নেহ করবে না সে আমার খাঁটি উম্মত হতে পারবে না। আমার খাঁটি উম্মত হতে হলে তাকে বড়দেরকে সম্মান করতে হবে। বড়দেরকে নাম ধরে ডাকা যাবে না, বড়দেরকে সম্মানসূচক শব্দ দিয়ে তাদেরকে ডাকতে হবে আমাদেরকে। ছোটদেরকে কোনো মন্দ নামে তাদেরকে ডাকা যাবে না, বরং আদরের নামে তাদেরকে ডাকতে হবে। দেখুন নবী আলাইহিসসালাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম নয়, তিনি বিড়াল নিয়ে খেলা করতেন, এই জন্য আদর করে ডাক দিয়েছেন হে আবু হুরায়রা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সাদাসিধে মানুষ ছিলেন, মাটিতে ঘুমিয়ে যেতেন, তিনি একটা চাটাইও বিছাতেন না। নবী আলাইহিসসালাম তাকে আদর করে ডাক দিলে ইয়া আবা তুরাব, হে মাটির পিতা। এগুলো হল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বত করে তাদেরকে ডাক দিয়েছেন। হযরতে মুআজকে রসুল বলছেন ইয়া মুআদ ইন্নি উহিব্বুকা ইয়া মুআদ, হে মুআদ তোমাকে আমি মহাব্বত করি, তোমাকে আমি স্নেহ করি, তোমাকে আমি আদর করি। এটি হল নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের আখলাক। তো প্রথম নিকটতম আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ব ব্যবহার করতে হবে, ভালোভাবে কথা বলতে হবে, তাদের সুখে সুখী হতে হবে, খুশির সংবাদ শুনলে খুশি হতে হবে, আর তারা বিপদে পড়লে আমাকে এগিয়ে যেতে হবে, আর যদি অর্থনৈতিক তাদের সাহায্যের প্রয়োজন হয় আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন তাহলে তাদেরকে অর্থনৈতিকভাবেও আমাকে সাহায্য করতে হবে। আমি পেট পুড়ে খেলাম, আমার ভাই না খেয়ে ঘুমিয়ে আছে, আমার সন্তানের জন্য আমি ঈদের নতুন জামা খরিদ করে দিলাম, ব্র্যান্ড নেম শুজ খরিদ করে দিলাম, কিন্তু আমার ভাইয়ের ছেলের পরনে একটি ভালো কাপড় নেই, পায়ে একটি ভালো জুতো নেই, আমার বোনের ছেলের পরনে ভালো কাপড় নেই, পায়ে একটি ভালো জুতা নেই, তাদের টিউশন ফি দেওয়ার মতো তাদের সাধ্য নেই, তাহলে আমি আত্মীয়তার হক আদায় করিনি। দেখুন আজকে আমরা আত্মীয়তার হক আদায় তো দূরের কথা, আজকে আমরা আত্মীয়কে আত্মীয় বলে স্বীকার করতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন ধমকি দিয়েছেন। শবে কদরের রাত আসছে পবিত্র রমাদান মাসে, চার শ্রেণীর মানুষ শবে কদরের রাতে সারা রাত জেগে যদি ইবাদত বন্দেগিও করেন, এমনকি হজরে আসওয়াদের সামনে দাঁড়িয়েও যদি ইবাদত করেন, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করবেন না। তার মাঝে এক প্রকারের মানুষ হলেন ওয়াকাতিউ রাহিমিন, যারা নাকি আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাতিউ আরহামাকুম, তোমরা কি ধারণা করেছ যে তোমরা জান্নাতে পৌঁছে যাবা অথচ তোমরা নিজেদের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে রেখেছ। উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ, এরা হলো ওই দুর্ভাগা যাদের উপর আল্লাহর লানত বর্ষিত হবে। ফাসাম্মাহুম আ'মা আবসারহুম, বরং শুধু লানত বর্ষণই করবেন না রব্বুল আলামিন, বরং কিয়ামতের দিন তাদেরকে অন্ধ এবং বধির করে উঠাবেন। জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধও পাওয়া যাবে না যদি আত্মীয়তার হক আমরা আদায় না করি। ওয়ালিয়াতামা, চতুর্থ হক হল এতিমদের, যারা নাকি পিতা মারা গিয়েছেন, মা মারা গিয়েছেন, তাদেরকে দেখভাল করার কেউ নেই, সেই এতিমদের হক আদায় করা, এতিমদেরকে ভরণ পোষণের ব্যবস্থা করা, এতিমদের মুখে হাসি ফুটানো, এতিমদের দুঃখ দুর্দশাকে দূরভীত করে দেওয়া, এতিমদেরকে লেখাপড়া শেখানো। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম একদিন এই দুই আঙ্গুলকে এভাবে উঁচু করে সাহাবাদারকে দেখিয়ে বললেন, দেখো তো এই দুটি আঙ্গুল পরস্পর কত নিকটবর্তী, একটির থেকে আরেকটি বড় নিকটবর্তী। হুজুর বললেন আনা ওয়াকাফিলুল ইয়াতীম হা কাদা ফিল জান্নাহ, যেই ব্যক্তি এতিমদের লালন পালন করবে সেই ব্যক্তি আমার এত নিকটবর্তী থাকবে জান্নাতে যেমন এর দুটি আঙ্গুল পরস্পর পরস্পর নিকটবর্তী, সে আমার এরকম কাছের মানুষ হয়ে জান্নাতে থাকবে। সেই জন্য এতিমদেরকে সাহায্য করা, এতিমদের মাথায় হাত বুলিয়ে দেওয়া। এক ব্যক্তি এসে নবী আলাইহিসসালামের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিল বড় কঠোর, আমার মন বড় শক্ত, পাথরের মতো, স্টোনের মতো, আয়রনের মতো শক্ত, কখনো আল্লাহর ভয়ে দুঃখ ফোটা পানি আমার চোখ দিয়ে বের হয় না। নবী আলাইহিসসালাম তাকে বললেন, তুমি যদি এই রোগে আক্রান্ত হয়ে থাকো, তুমি এতিমের মাথার উপর হাত রাখো, অর্থাৎ এতিমকে সাহায্য করো, এতিমের দুঃখ দুর্দশা দেখো। সেই জন্য আল্লাহ পাক নবীকে সম্বোধন করে বলেছেন, আলাম ইয়াজিদ কায়াতিমান ফাআওয়া, হে নবী, আপনাকে কি আমি এতিম পাইনি? আপনাকে কি আমি দুনিয়াতে এতিম করে পাঠাইনি? ফাআওয়া, এরপরে আপনাকে আমি প্রতিষ্ঠিত করেছি, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছি। সুতরাং ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, খবরদার, এতিমকে কখনো ধমকের স্বরে কথা বলবে না, এতিমকে কখনো কিছু চাইলে তাদেরকে তাড়িয়ে দিবে না, ভাগিয়ে দিবে না, বরং এতিমের হক আদায় করো। পঞ্চম হক, অল মিসকিন, দরিদ্র মানুষ যারা আছে, অসহায় মানুষ আছে, নিঃস্ব মানুষ আছে, যাদের খাবারের কিছু নেই, যাদের ইফতারের কিছু নেই, আমি আজকে যারা এই অনুষ্ঠান সরাসরি শুনছেন, আমি আপনাদের কাছে একটি আহ্বান রাখব। দেখুন, লকডাউনের কারণে আলহামদুলিল্লাহ এখানে আমরা যারা নর্থ আমেরিকাতে আছি, পশ্চিমা দেশে আছি, উন্নত বিশ্বে আছি, গভর্নমেন্ট আমাদেরকে যথেষ্ট হেল্প করছেন, একজন মানুষ না খেয়ে থাকছেন না। কিন্তু আমাদের মাতৃভূমি বাংলাদেশে হাজার হাজার মানুষ এতটাই অর্থ অভাবে, খাদ্যের অভাবে কষ্টতে আছে, যাদের ইফতার পর্যন্ত নাই, একটু বুট আর মুড়ি দিয়ে ইফতার করবে সেই ব্যবস্থা তাদের নেই। এই বছর মসজিদে ইফতারের কোনো বন্দোবস্ত নেই নর্থ আমেরিকাতে। সুতরাং আপনি এই টাকাটি, এই অর্থটুকু যেটা এখানে ইফতার পার্টির জন্য ব্যয় করতেন, এই টাকা দিয়ে আপনি আপনার দেশের মানুষকে, আত্মীয় স্বজনকে আপনি ইফতার কিনে দেন, তাদের খাবারের বন্দোবস্ত করে দেন, তারা যেন সেহরি আর ইফতার খেয়ে রোজা রাখতে পারে, রোজা ভাঙতে পারে, এই ব্যবস্থা করে দেন। ওয়াল মিসকিন, মিসকিনের হক আদায় করো। ওয়াল জারিদিল কুরবা, ওয়াল জারিদিল কুরবা, ওয়াল জারিল জুনুবি, এরপরে ষষ্ঠ হক হল ওয়াল জারিদিল কুরবা, নিকটতম প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী, ওয়াল জারিল জুনুব, অনাত্মীয় প্রতিবেশী, তাদের হক আদায় করো। দেখুন, প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়েছেন, তিনি বলেছেন, মা যালা জিবরীল ইউসিনি বিল জার হাত্তা দনান্তু আন্নাহু সায়ুরিসাহু, জিবরীল আমাকে প্রতিবেশীর হক আদায় করার জন্য এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে এক পর্যায়ে আমি ধরে নিয়েছিলাম আত্মীয় প্রতিবেশীকে বুঝি আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পত্তির উত্তরাধিকারী বানা দিবেন, উত্তরাধিকারী সাব্যস্ত করে দিবেন, এই পরিমাণ গুরুত্ব প্রতিবেশীর হক আদায় করার জন্য বলা হয়েছে। দেখুন, এখানে দুই ধরনের আত্মীয়র কথা বলা হয়েছে। ওয়াল জারিদিল কুরবা, জারিদিল কুরবা বলা হয় ওই সমস্ত প্রতিবেশী যারা নাকি নিকটতম আত্মীয়। ওয়াল জারিল জুনুবি বলে ওই প্রতিবেশীকে বলার বোঝানো হয়েছে যারা নাকি অনাত্মীয় প্রতিবেশী, একসাথে বসবাস করেন। কোন কোন মুফাসসিরিনে কিরাম বলেছেন, ওয়াল জারিদিল কুরবা বলে মুসলমান স্বজাতি প্রতিবেশীকে বোঝানো হয়েছে, ওয়াল জারিল জুনুবি বলে নন মুসলিম প্রতিবেশীকে বোঝানো হয়েছে। তাহলে মুসলমান প্রতিবেশীর হক যেমন আমাকে আদায় করতে হবে, নন মুসলমান প্রতিবেশীর হক আদায় করতে হবে। বৃদ্ধা প্রতিবেশী, তার বাজার করার কেউ নেই, নন মুসলমান, আমি তার বাজারটা করে দেব, তিনি স্নো ক্লিন করতে পারেন না, আমি তার বাসার সামনে আমি স্নোটা পরিষ্কার করে দেব, তিনি গার্বেজের ক্যানটা একটু ধরে নিয়ে রাস্তার পাশে রাখতে পারেন না, আমি তার গার্বেজটা পরিষ্কার করে ব্যবস্থা করে দেব। তার কোনো কিছু প্রয়োজন হলে আমি তাকে এনে দেব, তাকে হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে আমি তাকে হসপিটালে নিয়ে যাব। এটি আল্লাহ রাব্বুল আলমিনের বিধান। এবং আরও বিধান কি, যে নন মুসলমান প্রতিবেশী হোক, তাদেরকে আমরা যদি কোনো ভালো খাবার রান্না করি তাদেরকেও এক পোর্শন দেওয়া। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক নন মুসলিম ইহুদি প্রতিবেশী ছিলেন, তিনি যখনই তার বাড়িতে কোনো ভালো রান্না দেখতেন জিজ্ঞেস করতেন, তার স্ত্রীকে বলতেন যে আমার এই প্রতিবেশী ইহুদি ভাইয়ের বাসায় কিছু খাবার পাঠিয়েছ। একদিন স্ত্রী গোস্বা হয়ে গিয়েছেন যে তিনি কি তোমার আত্মীয় লাগে নাকি, আত্মীয় হয় নাকি? আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোস্বান্বিত হয়ে বললেন, আমি আমার পিয়ার হাবিব নবী আলাইহিস সালাতু ওয়াসালামকে বলতে শুনেছি, তিনি বলেছেন তোমরা যখন রান্না করো, স্যুপ রান্না করো, কারি রান্না করো, তরকারি রান্না করো, একটু ঝোল বাড়িয়ে দাও, আর এর কিছু অংশ তোমার প্রতিবেশীকে দাও। সুতরাং সে আমার প্রতিবেশী, আল্লাহর রসুলের নির্দেশ প্রতিবেশীকে খাদ্যের অংশ দেওয়া। দেখুন, নন মুসলমান প্রতিবেশীর প্রতি যখন এত গুরুত্ব আরোপ করা হয়েছে, তাহলে মুসলমান প্রতিবেশীর হক আরো দ্বিগুণ, আর যদি আত্মীয় হয় তাহলে তার হক তিন গুণ। সুতরাং যদি আমরা এভাবে যদি কোরআনের বিধান মেনে চলি, তাহলে আর প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হবে না। অসাহেবি বিল জাম্বি, সপ্তম হক হল অসাহেবি বিল জাম্বি, অর্থাৎ হল কলিক, যারা নাকি একসঙ্গে কাজ করে অথবা একসঙ্গে সফর করে। আপনি প্লেনে সফর করছেন, ট্রেনে সফর করছেন, বাসে সফর করছেন, সাময়িক সময়ের জন্য যে আপনার পাশে যিনি বসেছেন তারও হক আছে। আপনি ছোট ছোট সিট, আপনি এমন করে পা গুলো ছড়িয়ে দিয়ে আপনি বসলেন যে পাশের সিটে যিনি বসেছেন তার জন্য বসাটা কষ্টকর হয়ে যাচ্ছে। আপনি সিগারেট পান করে তার দিকে মুখ করে ধোঁয়া ছেড়ে ধোঁয়া ছাড়লেন, বেচারার কষ্ট হচ্ছে, জোরে জোরে উচ্চ স্বরে কথা বলছেন, বেচারা ঘুমানোর চেষ্টা করছে আর আপনি জোরে জোরে কথা বলছেন, আলো জ্বালিয়ে তাকে ডিস্টার্ব করছেন। ইসলাম এই অধিকার দেয়নি, বরং হলে এই আমার সাময়িক সময়ের জন্য যিনি আমার সফর সঙ্গী হয়েছেন তারও হক আদায় করতে হবে। অফিস আদালতে আমরা বসছি, আমার পাশের টেবিলে আরেকজন বসে আছেন, তার যেন কোনো ডিস্টার্ব না হয়, তার যেন কোনো সম্মানহানি না হয়, এই জন্য উচ্চ স্বরে কথা বলা যাবে না, তাকে সম্মান বোধ ঠিক রেখে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। ওয়াল জারিদিল কুরবা ওয়াসাহিবি বিল জাম্বি ওয়াবনিস সাবিল, এবং মুসাফির যারা আছে, মুসাফিরদের হলো খেয়াল রাখা, বেচারা সফর করে আসছে, দূর দেশে আসছে, এদেশে তার কেউ নেই, সাধ্য অনুযায়ী তাকে মেহমানদারি করা, সাধ্য অনুযায়ী তাকে তার জরুরত অনুযায়ী কোথাও নিয়ে যাওয়া, তার হেফাজতের জন্য, সিকিউরিটির জন্য যাবতীয় চিন্তা ভাবনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমা মালাকাত আইমানুকুম, আর আট নম্বর হল নিজের দাস দাসী যারা আছে, কৃতদাস হোক, কৃতদাসী হোক, অথবা কাজের ছেলে মেয়েরা হোক, এদের সঙ্গে সাধ্য ব্যবহার করা, তাদেরকে সাধ্যের উপরে কাম না চাপিয়ে না দেওয়া, তাদেরকে হে প্রতিপন্ন না করা, তাদেরকে গালমন্দ না করা। এমন নয় যে ড্রাইভার হয়েছে এই জন্য ড্রাইভারের জন্য ডাইনিং টেবিলে বসে খাওয়ানো যাবে না, ড্রাইভার খাবার খাবে হলো সেই কাছারি ঘরে বসে, আল আইয়াদু বিল্লাহ। এটা কোন ধরনের সভ্যতা, কোন ধরনের মানবতা? আবার হলো বলে সার্ভেন্ট রুম, অর্থাৎ হলো মালিক পক্ষের সাথে কাজের মেয়ে বসে এক রুমে খাওয়া যাবে না, এগুলো মুসলমানের কোনো আদর্শ নয়। মুসলমানের আদর্শ হল আমি যখন খাব তখন ওই কাজের মেয়েটাকেও আমার টেবিলে একসাথে বসিয়ে তার সঙ্গে খাওয়া, ড্রাইভার গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে সেই ড্রাইভারকে আমি যখন কোথাও স্টপ করে কোনো সার্ভিস এরিয়াতে গিয়ে আমি নাস্তা করলাম, ড্রাইভারকে সাথে নিয়ে এক টেবিলে বসে খাওয়া, এটা হলো ইসলাম। ইসলাম মানুষের মাঝে এই বৈষম্যের দেওয়ালকে ভেঙে চুরমার করে দিয়েছে। বিদায় হজের ভাষণে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সে ঐতিহাসিক ভাষণে মানুষের এই উঁচু নিচুর এই দেওয়ালকে চিরতরে ভেঙে চুরমার করে দিয়ে সমস্ত মানুষকে এক প্ল্যাটফর্মে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এনে দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না দাম্ভিক এবং গর্বিত জনকে। অর্থাৎ হল যাদের অন্তরে অহমিক আছে, দাম্ভিকতা আছে, তারাই কেবলমাত্র এই হকগুলো আদায় করতে সক্ষম হবে না, আর যাদের অন্তরের মাঝে ক্ষুধাভীতি রয়েছে তারাই এই হকগুলো আদায় করতে পারবে। আজকে যদি মানুষ এই হকগুলো যদি আদায় করত তাহলে পৃথিবীতে আর এত কোর্ট কাচারির প্রয়োজন হতো না, এত মামলা মোকদ্দমার প্রয়োজন হতো না। আজকে এই হক আদায় না করার কারণে আজকে আমাদের এই সমস্যা হয়েছে। তো আমরা মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি, মহান রব্বুল আলমিন যেন আমাদেরকে কোরআনিক বিধান মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন। ওয়াকিরু দাওয়ান আনিলহামদুলিল্লাহ রব্বুল আলমিন। আজকেও একটি শোক সংবাদ রয়েছে, মেহেরুন্নেসা জামান বাংলাদেশে ইন্তেকাল করেছেন। আর নিউ ইয়র্কে হানি বেগম, তিনি ক্যান্সারে আক্রান্ত, এবং রিফাত চৌধুরীর নানি গ্র্যান্ডমা, তিনিও ক্যান্সারে আক্রান্ত, তাদের জন্য আমরা মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম ওয়া হাইয়িনা রব্বানা ফিস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইলাহাল আলামিন রব্বুল আলামিন, আমরা কতকগুলি গুণাগার বান্দা বান্দি মিলে দীর্ঘ সময় পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা শুনে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছে, আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিও। ইলাহাল আলামিন রব্বুল আলামিন, আমাদের রোজাগুলোকে কবুলে মঞ্জুর করো, আমাদের ইয়া আল্লাহ সেহরি জিকির আজকার তেলাওয়াত আমাদের তারাবি সমস্ত ইবাদতগুলোকে কবুলে মঞ্জুর করো। রব্বুল আলামিন, যে সমস্ত মোমেন মোমেনাত কবর বসি হয়ে গেছেন তাদের কবরে আদাব মাফ করে দিও। ইয়া আল্লাহ, বিশেষ করে আমাদের যত আত্মীয় স্বজন কবর বসি হয়েছেন তাদের কবরে আদাব মাফ করে দিও। ইয়া আল্লাহ, যেই ইয়া আল্লাহ মরহুমা মহিলা মেহরুন্নেসা ইন্তেকাল করেছেন তার কবরে আদাব মাফ করে দিও। রব্বুল আলামিন, যারা অসুস্থ তাদেরকে সিহাতে কামেলা হায়াতে তাইয়েবা দান করো। যে দুজন আল্লাহ রমণীর নাম নেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ তুমি দারু শেফা থেকে শেফা দিয়ে দিও। আল্লাহ, এই করোনা ভাইরাসের মহামারীর থেকে পৃথিবীকে তুমি হেফাজত করো। ইলাহাল আলামিন, ইয়া আল্লাহ, আজকে যারা যে সমস্ত দর্শক আর শ্রোতা এই অনুষ্ঠান শুনেছেন, কেয়ামতের দিন প্রত্যেকের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও। ইলাহাল আলামিন রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আজান টিভির পরিবারকে ইয়া আল্লাহ তুমি উত্তম বিনিময় দান করো। ওয়াসাল্লিল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখছিলেন আজান টিভিতে। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছিল ইসলামিক রিসার্চ সেন্টার অফ কানাডা এবং আব্দুল আহাদ পরিবারের সৌজন্যে। ইনশাআল্লাহ আগামীকাল আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেকেই ইনশাআল্লাহ আগামীকাল আবার অংশগ্রহণ করুন, এই শুভকামনা রেখে আবারও আপনাদেরকে সালাম জানিয়ে, আজান টিভিকে ধন্যবাদ জানিয়ে, দর্শকদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।